ভারতবর্ষে বাই ব্রজমণ্ডলে এনেছিলেন। এ বিষয় সুন্দর গর্গসংহিতায় বর্ণনা রয়েছে যে কিভাবে সেই গোলক বৃন্দাবনে যে ভগবান রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করলেন, আর ভগবান এই যে ভৌম প্রপঞ্চে আসবেন এবং তিনি লীলাবিলাস করবেন, গোবর্ধন পর্বত এখানে আসবেন, এই সমস্ত পূর্বে ভগবান কিছু লীলা সংঘটিত করলেন গোলক বৃন্দাবনে। তো আমরা জানি গোবর্ধন তিনি সে গোলক বৃন্দাবনে তো প্রকট হয়েছেন, আবার এই ভৌম প্রপঞ্চে তিনি এসেছেন। কিভাবে এসেছেন ব্রজভূমিতে সে সম্বন্ধে গর্গসংহিতায় বলা হয়েছে, খুব সুন্দর কথা। গর্গসংহিতাতে রয়েছে যে আমরা যেটা বলছিলাম, পশ্চিম প্রদেশে, ভারতের পশ্চিম প্রদেশ রয়েছে, শালমলি দ্বীপ রয়েছে, সেখানে গোবর্ধন পর্বত দ্রোণাচল পর্বতের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। আর যেদিন থেকে গোবর্ধন আবির্ভূত হয়েছেন দ্রোণাচলের পর্বত পুত্র রূপে, সেদিন থেকে দেবতাগণ তার উপরে পুষ্পবৃষ্টি করেছেন এবং সেখানে হিমালয়, সুমেরু এরকম যত সব পর্বত রয়েছে সেই শালমলি দ্বীপে যেখানে দ্রোণাচল পুত্র রূপে গোবর্ধন আবির্ভূত হয়েছেন এই ভারতবর্ষে পশ্চিম প্রদেশে, আর সেখানে এসব পর্বতরা হিমালয়, সুমেরু আদি পর্বতরা সেখানে আসলেন, আগমন করেছেন, করে তারা সবাই গোবর্ধনকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন এবং খুব সুন্দর সুন্দর বন্দনা স্তব ইত্যাদিও করলেন। সমস্ত পর্বতরা তারা বললেন, তুমি স্বয়ং পরিপূর্ণতম, গোবর্ধনকে বলছে তুমি স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপ গোপী ও গোগণযুক্ত গোলকের বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, গোলকে বৃন্দাবনে গোবর্ধন নামেও বিরাজ করছ। পর্বতরা এ ভারত মানে শালমলি দ্বীপে, পশ্চিম প্রদেশে শালমলি দ্বীপে এসে গোবর্ধনকে এভাবে বলছেন যে তুমি সেই গোলক বৃন্দাবনেও রয়েছ, এরকম কৃষ্ণচন্দ্রের গোপী গোপ গোপী গোগণ যুক্ত হয়ে গোলকেও তুমি রয়েছ, তারা প্রার্থনা করে এরকম গুণগান করছেন। তুমি এখন আমাদের অর্থাৎ সমস্ত পর্বতগণের মধ্যে তুমি হচ্ছ শ্রেষ্ঠ রাজা, সেজন্য গোবর্ধন গিরিরাজ, গোবর্ধনকে রাজা বলা হয়, গোবর্ধন মহারাজ বলা হয়। এই সমস্ত পর্বতরা গোবর্ধনকে মহারাজ বলে সম্বোধন করেছেন, সেজন্য আমরা গোবর্ধন মহারাজ কি জয়, গিরি গোবর্ধন মহারাজ কি জয়, গিরি গোবর্ধন মহারাজ কি জয়, সবাই যেন গোবর্ধন সমস্ত পর্বতের মধ্যে রাজা। তো বৃন্দাবন তোমার ক্রোড়ে বিরাজিত, গোবর্ধন পাশেই ক্রোড়েই বৃন্দাবন, তুমি গোলক মুকুট, তার গুণগান করছেন, তুমি হচ্ছ গোলকের মুকুটমণি, আমরা তোমাকে প্রণাম জানাচ্ছি। হে গোবর্ধন, তুমি তো পূর্ণ ব্রহ্মের ছত্র স্বরূপ, তোমাকে আমরা নমস্কার করি। এভাবে সমস্ত পর্বতরা স্তুতি করলেন এবং তারা নিজ নিজ স্থানে আবার সমস্ত যে হিমালয়, সুমেরু ইত্যাদি পর্বতগণ প্রণাম জানিয়ে তারা নিজের নিজের স্থানে আবার চলে গেলেন। তো এভাবে গোবর্ধন গিরিরাজ নামে প্রসিদ্ধি লাভ করলেন। আর এক সময় তীর্থযাত্রী পুলস্ত ঋষি, তিনি কি করলেন না, তীর্থ ভ্রমণ করছিলেন, কাশী নিবাসী, কাশীতে থাকতেন, বিশ্বেশ্বর শিবের কাছে উনি থাকতেন এই পুলস্ত ঋষি। তো পুলস্ত ঋষি একবার দ্রোণাচল লন্ডন যে শ্যাম সুন্দর গিরি গোবর্ধন বা গিরিরাজ যেখানে রয়েছেন ভারতের পশ্চিম প্রদেশে শালমলি দ্বীপে দ্রোণাচল নন্দন রূপে, সেখানে তিনি ভ্রমণ করতে করতে আগমন করলেন। আর মহামুনি পুলস্ত তখন তিনি দেখলেন সেখানে যে মাধবীলতা পুষ্প শোভা পাচ্ছে, অনেক ফল মূল রয়েছে, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, অনেক মঙ্গলময় সমস্ত কন্দরশালী গুহা এবং রয়েছে শান্ত পরিবেশ এবং তপযোগ্য স্থান, এরকম সব দেখছেন, রত্নময় শত সিংহ, এরকম বিচিত্র সমস্ত জিনিস তিনি দেখছেন, ঐশ্বর্য সেই গোবর্ধনের। পক্ষীরা রয়েছে, হরিণ রয়েছে, বানর আছে, অনেক ময়ূর ময়ূরীরা খুব সুন্দর কল ধ্বনি করছে। এবং তিনি দেখলেন যে মুমুক্ষুগণের মুক্তিপ্রদ এই গোবর্ধন গিরিকে তখন দর্শন করলেন পুলস্ত ঋষি। তো পুলস্ত ঋষি গোবর্ধনের এইরকম ঐশ্বর্য দেখে তার মনে একটু লোভ হলো। তিনি ভাবলেন যদি আমি গিরিরাজ গোবর্ধনকে প্রাপ্ত হতাম তাহলে আমার সেই কাশীতে বিশ্বেশ্বর শিবের কাছে নিয়ে যেতাম, আর সেখানে নিয়ে গিয়ে সুন্দর তপস্যার অনুকূল জায়গা পরিবেশ সৃষ্টি করে আমি সেখানে তপস্যা করতাম, আর অনেক মানুষের উপকার হতো, এরকম ভাবছেন। তো ভাবতে ভাবতে গিরি গোবর্ধনের পিতৃদেব দ্রোণাচল পর্বতের কাছে গিয়ে তিনি কি করলেন, পৌঁছালেন। আর যে দ্রোণাচল পর্বত এই পুলস্ত ঋষিকে দেখলেন, তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে সেখানে তিনি পুলস্ত ঋষিকে পূজা করলেন। এবং পুলস্ত ঋষি তখন দ্রোণাচল পর্বতকে বললেন, হে গিরীন্দ্র দ্রোণ, তুমি সর্বদেব পূজিত, দিব্য ঔষধি সমন্বিত ও সর্বদা মানবগণের জীবনপ্রদ, আমি কাশীবাসী মহামুনি হয়েও তোমার সমীপে এসেছি, একটি প্রার্থনা করছি। তোমার যে তনয়, তোমার যে পুত্র গোবর্ধনকে তুমি আমাকে দিয়ে দাও। এটা বলা মাত্রই দ্রোণাচল পর্বত একদম বক্ষবান, মানে তার বক্ষে যেন কেউ বান বিদ্ধ করে দিল একদম। কিন্তু কষ্ট হলেও দেখছেন এই পুলস্ত ঋষিকে যদি আমি না বলি তাহলে হয়তো অভিশাপ দিয়ে দিতে পারে। তো এই জন্য তিনি কিছু বললেন না। তবু পুলস্ত ঋষি যেহেতু প্রার্থনা করেছেন, তিনি একটি কথা বললেন যে আমার পুত্র গোবর্ধন যদি আপনার সাথে যেতে চায় সেখানে আমার কোনো আপত্তি নেই। সরাসরি তিনি নিষেধ করলেন না, কিন্তু এমন কায়দা করে কিছু কথা বললেন যে আমার পুত্র গোবর্ধন আপনার সঙ্গে যদি যেতে চায় তাতে আমার আপত্তি নেই। আর গোবর্ধন এই কথা শুনে খুব ক্রন্দন করতে লাগলেন, অশ্রু নয়নে, কেন তার পিতাকে ছাড়তে হবে। তবুও তিনি যেহেতু পিতা বলেছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি পুলস্ত ঋষিকে জানালেন যে আপনার সঙ্গে আমি অবশ্যই যেতে চাই, কিন্তু আপনি আমাকে নেবেন কি করে? বলে কেন, আমার এই দক্ষিণ হাসতে তুমি চলে আসো, আমি তোমাকে অনায়াসে নিয়ে চলে যাব। আরে আমি তো অনেক দীর্ঘ, বৃহৎ, যেমন আমার দৈর্ঘ্যটা হচ্ছে আট যুজন, আমার প্রস্থ হচ্ছে পাঁচ যুজন, আমার উচ্চতা হচ্ছে দুই যুজন, তো আপনি কি করে আমাকে নেবেন? গোলক বৃন্দাবনে তার প্রকাশ লক্ষ কোটি যুজন বলা হলো, অনেক বড়। সেটা ভৌম প্রপঞ্চে এসে এরকম আয়তন গোবর্ধনের, নিজে গোবর্ধন নিজের মুখে পুলস্ত ঋষিকে বললেন যে আপনি আমাকে নিবেন কি করে এত বড় আয়তন বিশিষ্ট। তখন পুলস্ত ঋষি হাসলেন, বললেন যে তুমি ইচ্ছা করে আমার দক্ষিণ হস্তে চলে আসো আর আমি তোমাকে অনায়াসে নিয়ে যাব। দেখুন পুলস্ত ঋষি কত শক্তিশালী, যে এত বড় পর্বতকে দক্ষিণ হাতে নিয়ে যাওয়ার জন্য তিনি মনস্থ করছেন। তাও পুলস্ত ঋষি নিজেকে ভগবান বলে সম্বোধন করেননি। এমন এখন আজকাল অনেক নিজেদের ভগবান বলে কিছু সাধারণ লোকেরা, অনেকেই আবার তাদের নিজেদের বড় বলে ভাবে অহংকার বশত, যারা কি বুড়ো হয়ে যায়, দাড়ি চুল পেকে যায়, একটু যোগ সাধনা করে তারা নিজেদের ভগবান বলে, তারা কি এরকম গোবর্ধন পর্বতকে তুলতে পারবে? তো মুনি ঋষিরা তারা ভক্ত, তারা জানতেন ভগবান একজন রয়েছেন, তো তারা নিজেরা এরকম অনেক অলৌকিক ঐশ্বর্য প্রদর্শন করলেও সাধারণ মানুষকে, তবু তারা নিজেদেরকে ভগবান বলে দাবি করতেন না। আর আজকাল কিছু ভেলকিবাজি লোক, তারা একটু হাত বলে একটু রোগ ভালো হয়ে গেল তখন বলছে আমি ভগবান। একটা যৌগিক প্রক্রিয়ায় কিছু হালকা হয়ে উপরে উঠছে, জল হাঁটছে, তারা ভাবছে আমি ভগবান হয়ে গেলাম। না না, এরকম ভেলকিবাজিতে আমরা যাওয়া উচিত না। তো এই পুলস্ত ঋষি যখন বললেন যে তুমি আমার দক্ষিণ হস্তে চলে আসো, তখন সেই গিরিরাজ গোবর্ধন তিনি ইচ্ছা করে পুলস্ত ঋষির দক্ষিণ হস্তে উঠলেন। তো এক যুজন মানে আট মাইল, তার মানে আট যুজন যার দৈর্ঘ্য, তার মানে চৌষট্টি মাইল দৈর্ঘ্য, আর যার প্রস্থ হচ্ছে পাঁচ যুজন, যেখানে চল্লিশ মাইল, আর যার উচ্চতা আছে দুই যুজন অর্থাৎ ষোলো মাইল আয়তন বিশিষ্ট এইরকম গিরিরাজ গোবর্ধন, তিনি ভগবান প্রিয় রাধারানীর প্রিয় স্থান ভগবানের সাথে লীলা বিলাস করবেন, আর সেই গোবর্ধন ভগবানের ইচ্ছায় এভাবে এই ঋষির মাধ্যমে এই ভারতের পশ্চিম প্রদেশ শালমলি দ্বীপ থেকে যাচ্ছেন, ব্রজধামে চলেছেন। তো দক্ষিণ হস্তে পুলস্ত ঋষি তুলে তাকে নিয়ে যাচ্ছেন, স্বভাবের গল্প। আমাদের জড়জাগতিক স্কুল কলেজের জ্ঞানের দ্বারা বিচার করি, আমরা জানি এই মায়াপুর নবদ্বীপে ঋষি ছিলেন জহ্নমুনি। জহ্নমুনি তিনি এক চৌলা করে গঙ্গাকে পান করে নিয়েছিলেন। যখন ভগীরথ তার পিতৃব্যদের উদ্ধার করতে গঙ্গাকে নিয়ে আসছিলেন, আর নবদ্বীপ হয়ে গঙ্গা মাতা যাচ্ছিলেন, তো এই গঙ্গা জাননগর রয়েছে, নবদ্বীপ ধামের একটা দ্বীপ, যেখানে জহ্নমুনি আশ্রম তার কুশাকুশিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, আর জহ্নমুনি এক চৌলা করে এরকম অঞ্জলি করে গঙ্গাকে পান করে নিয়েছিলেন, তাহলে দেখুন। এবং ভগীরথের অনুরোধে প্রার্থনায় আবার তার জঙ্ঘ থেকে চিরে গঙ্গাকে বার করে দিলেন, এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী হয়ে গেছে। সেজন্য আমরা গান গাই, জাহ্নবী তটবনে জগমন লোভা, তার মানে গঙ্গার নিকটে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন মায়াপুর ধামে, সচিনন্দন রূপে, জগন্নাথ মিশ্রের পুত্র রূপে এখানে তার আরতি সমস্ত দেবতারা করেন, আজও আমরা সারা বিশ্ববাসী করছি এই গান গেয়ে জাহ্নবী তটবনে। সেই যে গঙ্গার আরেক নাম জাহ্নবী, জন্মমুনি তার অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, বেশি দিন হয়নি। অগস্ত ঋষি সমুদ্রকে এক চোলায় পান করে নিয়েছিলেন, সে আমরা জানি। তো মুনি ঋষিদের এরকম অলৌকিক শক্তি আছে, তবুও তারা নিজেদের ভগবান বলে দাবি করেন না। তো এখানে আমরা পুলস্ত ঋষির সম্বন্ধে শুনছি, পুলস্ত ঋষিও এভাবে অত বড় আয়তন বিশিষ্ট গিরিরাজ গোবর্ধনকে তিনি নিয়ে যাচ্ছেন। তবে এই গোবর্ধন যখন তার হস্তে আসবেন, তার একটা শর্ত পুলস্ত ঋষিকে করলেন, হে মুনিবর, আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তো ঋষি জিজ্ঞাসা করলেন, কি শর্ত সেটি? না, আপনি যেখানে আমাকে স্থাপন করবেন সেখানে আমি থেকে যাব, আর সেখান থেকে এক চুলও নড়ব না। তখন পুলস্ত ঋষি হেসে বলেন, দেখো তুমি আমার দক্ষিণ হস্তে আসো, আমি তোমাকে নিয়ে একবারেই কাশিতে চলে যাব, কোনো চিন্তা নেই, কোথাও আমি তোমাকে নামাবো না। বলে দেখুন, এই শর্ত কিন্তু ভঙ্গ হলে আপনি আমাকে কোনো রকম দোষারোপ করবেন না। তো এভাবে পুলস্ত ঋষি বললেন, না আমি তোমাকে একবারেই কাশিতে নিয়ে চলে যাব, কোনো চিন্তা নেই, তুমি আমার হস্তে আসো। তাই গিরিরাজ গোবর্ধন পুলস্ত ঋষির শর্ত রাজি হওয়ায় তখন তিনি তার হস্তে আরোহণ করলেন, আর পুলস্ত ঋষি এভাবে চলতে লাগলেন। যেতে যেতে যেই ব্রজমণ্ডল আর এই গিরিরাজ গোবর্ধনের সেখানে জাতিস্মর রূপে, পূর্বে তো বহু লীলা এরকম ভগবান করেছেন, বহু বহু যুগে আসেন, তো সেটা তার স্মরণ হয়েছে। আবার এই কল্পে সেখানেও স্মরণ হয়েছে, তখন সেই স্থান মনে পড়ে গেছে, এই ভ্রম প্রপঞ্চে বৃন্দাবন ভগবান রাধারানী সহিত কৃষ্ণ বহুবিধ লীলা করবেন, সেই তার মনে পড়েছে সেই স্থান। তখন সেখানে জাতিস্মর রূপে তিনি খুব ভারী হয়েছেন। তখন পুলস্ত ঋষি ভারী বোধ করে ওখানে স্থাপন করে দিয়েছেন, রেখে তিনি ভুলে গেছেন শর্তের কথা, কিন্তু ভারী বোধ হওয়াতে সেই স্থানে তিনি রেখে ভাবলেন একটু শৌচকার্য, যমুনা স্নান এবং বিভিন্ন কার্য করে কিছু আর্নিং করে আবার গোবর্ধনকে নিয়ে কাশি দিকে চলে যাব। তো পুলস্ত ঋষির তার সমস্ত শৌচকার্য, গায়ত্রী মন্ত্র উচ্চারণ, যা কিছু করার, স্নান টান করে এই সমস্ত কর্ম সমর্পণ করলেন। সমাপন করে তখন আবার গিরিরাজকে উত্তোলন করতে গেলেন, কিন্তু এক চুলো আর নড়াতে পারলেন না। তখন সঙ্গে সঙ্গে তিনি গোবর্ধনকে বললেন যে, গিরিরাজ কেন, গোবর্ধন তুমি এভাবে কেন এখানে থাকছ, উঠে আসো, অভিমান করো না। তখন গিরিরাজ কথা বলতে শুরু করেছেন, হে মুনিবর, আমার কোনো দোষ নেই, প্রথম শর্ত ছিল আপনি যেখানে আমাকে রাখবেন সেই স্থান ত্যাগ করব না আমি, এই তো আমি বলেছিলাম, আপনি তো সেটি অঙ্গীকার করেছিলেন, কিন্তু আজ তো আপনি আমাকে এই স্থানে রেখেছেন, অতএব আমি আর এখান থেকে এক বিন্দু নড়ব না, যাব না। তখন সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষি খুব ইন্দ্রচঞ্চল হয়ে গেল একদম, যে আমি বহু আশা করেছিলাম সেই কাশিতে বিশ্বেশ্বরের কাছে নিয়ে তোমাকে স্থাপন করব, আর সেখানে বহু মানুষের মঙ্গলময় কার্য হবে, বিভিন্ন ঔষধি গাছ রয়েছে, আর তপস্যা করার জন্য মুনি ঋষিদের জন্য অনেক সুন্দর স্থান, আমি সেখানে তপস্যা করব এবং মুক্তিপ্রদ স্থান হবে, তাই আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, এই ছিল আমার মনোবাসনা, আজ তুমি এখান থেকে যেতে চাও না। তো মুনি খুব ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন একদম, তো ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন যে, তুমি আমার ইচ্ছা পূর্ণ করলে না, অতএব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, প্রতিদিন তুমি তিলে তিলে, একটা তিল যত বড় পরিমাণ, তুমি মাটির নিচে চলে যাবে। তো এভাবে আমরা দেখি গিরিরাজ গোবর্ধন পর্বত এখন অনেক মাটির নিচের দিকে চলে যাচ্ছে। তো শাস্ত্রে বলা হয় যেদিন গিরিরাজ গোবর্ধন আর দর্শন পাওয়া যাবে না, যমুনা নদীর দর্শন পাওয়া যাবে না, গঙ্গা নদী দর্শন পাওয়া যাবে না, তখন জানা যাচ্ছে যাবে যে কলিযুগ সমাপ্ত। তেভাবে এই গিরিরাজ গোবর্ধন সেই ব্রজে থেকে গেলেন। তো এই গোবর্ধনের আবির্ভাব উৎপত্তি সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করলাম। তো জানি না এখন কতটা বাজে, একটা 52 হয়ে গেছে। তো আমি অনুরোধ করব বিশ্বজিৎ প্রভুকে, আমি এইটুকু গোবর্ধনের কথা উৎপত্তি সম্বন্ধে বললাম, এখন আপনি কিছু বলুন অন্নকূট মহোৎসব সম্বন্ধে, মাধবেন্দ্র পুরীপাদের সেই কথা, ইন্দ্রযজ্ঞ সম্বন্ধে কিছু বললে ভালো হয়, যে অন্নকূট মহোৎসব সম্বন্ধে আপনি আর কিছু বলে পূর্ণ করুন। তারপরে ওনারা যদি ভোগারতি না করে থাকে, ভোগারতি করবে, প্রসাদ পাবে। ঠিক আছে বিশ্বজিৎ প্রভু, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটা পর্যন্ত বলেছিলেন বিশ্বজিৎ প্রভু, তা আমার যেহেতু আরও অন্যান্য সেবা আছে, তা আমি এইটুকু বলে এখানে শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা এরকম সুন্দর প্রচার করছেন এবং সুন্দর আমাদের আউটপুস্ট হয়েছে। বিশ্বজিৎ প্রভু আপনাদের তত্ত্বাবধান করছেন, আমাদের জেলা প্রচারক সত্যমাধব প্রভু আছে কিনা জানি না, কেন এখানে সেন্টার সত্যমাধব প্রভু নিশ্চয় আছেন আমি মনে করি, খুব ভালো। তো বিশ্বজিৎ প্রভু আজকে আমাকে সুযোগ দিলেন কুচবিহার জেলায় শহরের মধ্যে আমাদের ইসকন যে সেন্টার রয়েছে সেখানে কিছু ভক্তদের সাথে সান্নিধ্য পাওয়ার, আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আমাদের শ্যামসুন্দর প্রভু না, তিনি আছেন নিশ্চয়, এবং অনেক ভক্তবৃন্দ সুন্দর করে আপনারা প্রচার করছেন। যারা এরকম গোবর্ধন পূজায় অংশগ্রহণ করেছেন তা আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নামহট্ট প্রচার আপনারা সুন্দরভাবে করছেন আরও করবেন, গুরু মহারাজ খুব খুশি হবে, নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। ঠিক আছে বিশ্বজিৎ প্রভু, আপনি এখন অন্নকূট মহোৎসব সম্বন্ধে বলুন। কিছু বলছে